الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اشتا رسالة جهنم کی এই বিষয়বস্তু নেকি দাওয়াতের 556 থেকে 584 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক, যে এই জাহান্নাম কি পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আর তাকে তার মা বাবা সহ জান্নাতুল ফিরদাউসে বিনা হিসাবে প্রবেশ করাও। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আরশ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করলেন, নাম্বার ১, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করে। নাম্বার ২, আমার সুন্নতকে জীবিতকারী। নাম্বার ৩, আমার প্রতি অধিকারে দুরুদ শরীফ পাঠকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফ্যাশন পূজারীরাই কি সম্মানিত প্রিয় ইসলামী ভাইরা, গভীরভাবে ভাবনার বিষয়, বর্তমানে কি দুনিয়াকে অনেক বড় কিছু মনে করা হচ্ছে না? বর্তমানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কি অন্তর থেকে ইসলামের সত্যিকারের ভাবমূর্তি বের হয়ে যাচ্ছে না? নেকি দাওয়াত দেওয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা কি বর্জন করা হচ্ছে না? পরস্পরের মাঝে গালাগালি কি জোরে সোরে বৃদ্ধি পায়নি? শতকোটি আফসোস, বর্তমানে সংখ্যাগরিষ্ঠদের জীবন ধারণের ধরন এটাই জানাচ্ছে যে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। শরীয়ত ও সুন্নত থেকে মাআযাল্লাহ মানুষ দূরে সরে যাচ্ছে। শূন্য থেকে দূরে সরে যাওয়া এবং ইংরেজি ফ্যাশনের আসক্তি অবশেষে এই সমাজকে যে কোথায় নিয়ে যাবে? প্রিয় ইসলামী ভাইরা, হুশে ফিরে আসুন আর মৃত্যুর পূর্বে পরিশুদ্ধ হয়ে যান। বিশ্বাস করুন, এ সকল অধঃপতন দুনিয়ার ভালোবাসাই ডেকে এনেছে। দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে আজ মানুষ শূন্য থেকে দূরে সরে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। শতকোটি আফসোস, জান্নাতের চিরস্থায়ী নিয়ামত অর্জনের জন্য নগণ্য ঘরোয়া আরাম আয়েস ছেড়ে শুধুমাত্র কদিনের জন্য সুন্নত প্রশিক্ষণের উদ্দেশ্যে আল্লাহর পথে সফর করার জন্য আজ আমরা প্রস্তুত হই না। অথচ নশ্বর পৃথিবীর ক্ষণস্থায়ী সম্পদ অর্জনের জন্য নিজের পরিবার থেকে বছরের পর বছরের জন্য হাজার মাইল দূরে যাওয়ার জন্য মুহূর্তে প্রস্তুত হয়ে যাই। মুসলমানের ধর্মীয় অধঃপতন ও অমুসলিমদের তাদের উপর আগ্রাসন, মসজিদ সময়ের শূন্যতা, সিনেমা হল এবং বিনোদন কেন্দ্রসমূহের পূর্ণতা, ইংরেজি সংস্কৃতির আসক্তি, পশ্চিমা ফ্যাশনের জয় জয়কার, সিনেমা নাটক দেখার জন্য ঘরে ঘরে টিভি, কেবল সিস্টেম, ইন্টারনেট ও ভিসিআর, চারিদিকে গুনাহের ছড়াছড়ি এবং মুসলমানদের অধিকাংশেরই চারিত্রিক অবনতি, এসব কিছু কি আমাদের চিৎকার করে ভাবনা দাবাত দিচ্ছে না যে আমাদের নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টার জন্য মাদানী কাফেলায় অবশ্যই মুসাফির হওয়া উচিত? আজ আমাদের পক্ষে জীবনে একবার, একত্রে ১২ মাস, প্রতি ১২ মাসে ৩০ দিন এবং সারা জীবন প্রতি মাসে ৩ দিনের জন্য দাওয়াতে ইসলামের মাদানী কাফেলায় আশিকানে রসুলের সাথে সুন্নতে ভরা সফর করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সকল ইসলামী ভাইরা এই নিয়ত করে নিন যে জীবনে একবার, একত্রে ১২ মাস, প্রতি ১২ মাসে একত্রে ৩০ দিন এবং সারা জীবন প্রতি মাসে ৩ দিনের জন্য আশিকানে রসুলের সাথে দাওয়াতে ইসলামের মাদানী কাফেলায় সুন্নতে ভরা সফর করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী কাফেলার বরকত লাভের জন্য একটি মাদানী বাহার লক্ষ্য করুন। বাবুল মদিনায় এক ইসলামী ভাইয়ের বর্ণনার কিছুটা এরূপ। আমি অত্যন্ত বিপদগামী মানুষ ছিলাম। সিনেমা নাটকের আসক্ত হওয়ার পাশাপাশি ভবঘুরে ছেলেদের সাথে বন্ধুত্ব ও গভীর রাত পর্যন্ত তাদের সাথে ঘুরে বেড়ানো আমার দৈনন্দিন কাজ ছিল। আমার খারাপ আচরণের কারণে শুধু পুরো বংশের লোকেরা নয়, বরং আমার নিজের পিতাও আমাকে ভয় পেত, ঘরে আমার আগমনে আতঙ্ক বিরাজ করত, এমনকি অপরকে আমার সহচর্যের ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য বলতো। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আব্বা আমাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য মনস্থির করে নিয়েছিল। আমার গুনাহে ভরা পরন্ত বিকেলে বসন্তের ভোরের বাতাস কিছুটা এভাবে লাগলো যে দাওয়াতে ইসলামী এক মোবাল্লিক প্রবল ভালোবাসা সহকারে একক প্রচেষ্টা করে আমাকে দাওয়াতে ইসলামীর অধীনে দেশের প্রসিদ্ধ শহর কোয়েটায় প্রাদেশিক পর্যায়ে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণের দাওয়াত দিলেন। আমি বিষয়টি আব্বার অনুমতির উপর ছেড়ে দিলাম। নেকি দাওয়াতের প্রেরণায় সমৃদ্ধ আশিক রাসূল ইসলামী ভাই, আমার এই সিদ্ধান্ত শুনে খুশি হয়ে গেল যে আমার আব্বা প্রথম থেকে দাওয়াত ইসলামী দিনী পরিবেশকে খুবই পছন্দ করতেন। সুযোগ পেতে সে দাওয়াত ইসলামী মুবাল্লিগ আব্বাজানকে একক প্রচেষ্টা করে আমার ইজতিমে অংশগ্রহণের অনুমতি চাইলেন। আব্বা আমার সংশোধনের মাধ্যম মনে করে খরচাপাতি সহ ইজতিমায় যাওয়ার জন্য সানন্দে অনুমতি দিয়ে দিলেন। নির্দিষ্ট তারিখে আশিকে রসুলের সাথে ইজতিমায় অংশগ্রহণের সৌভাগ্য নসিব হল। ইজতিমায় হওয়া সুন্নতে ভরা বয়ান, আল্লাহর জিকির এবং ভাব গাম্ভীর্যময় দোয়া আমার অন্তরে আলোড়ন সৃষ্টি করল। মাদানী কাফেলায় সফরে দাওয়াত পেলে আমি সাথে সাথে আশিকান রসুলের সাথে দাওয়াত ইসলামী মাদানী কাফেলার মুসাফির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলায় আশিকানের রসুলের সাহচর্য ও সৌহার্দ্যপূর্ণ আচরণ আমার মতো গুনাহগারের হৃদয়ে মাদানী পরিবর্তন সাধিত করে দিল। গুনাহ থেকে তওবা করার উপহার ও সুন্নতে ভরা মাদানী পোশাকের অনুপ্রেরণা পেলাম। পিতামাতার হক নষ্ট করার জন্য ক্ষমা চাওয়ার মানসিকতা সৃষ্টি হল। চেহারায় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দাড়ি শরীফ ও মাথায় পাগড়ি শরীফের মুকুট সাজানোর নিয়ত করলাম। মাদানী কাফেলা থেকে ফিরে ঘরে প্রবেশ করতেই আব্বার পায়ে লুটিয়ে পড়লাম এবং তার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলাম। এভাবে আমার মতো গুনাহগার এবং ব্যর্থদের সর্দার সুন্নতের মাদানী ফুল ছড়ানোর কাজে মশগুল হয়ে গেলাম। কাল পর্যন্ত যেই আত্মীয় স্বজন আমাকে দেখে ভীত হতো, আলহামদুলিল্লাহ এখন তারাই আমাকে বুকে জড়িয়ে ধরছে। কাল পর্যন্ত আমি বংশের সবচেয়ে ঘৃণার পাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের বরকতে আজ তাদের কাছে প্রিয় পাত্র হয়ে গেলাম। জব তক বিকে না থে তো কোই পুছতা না থা, তুমনে খরিদ কর মুঝে আনমোল কর দিয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারের সদস্যদেরকে নেকি দাওয়াত দেওয়ার গুরুত্ব। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, আশিকানের রসুলের একক প্রচেষ্টা সফল হল এবং সমাজের এক ক্ষতের ন্যায় ঘৃণ্য মানুষ সকলের চোখের মণি ও প্রিয় মুসলমান হয়ে গেল। আমরা সবাই যদি সকল মেলামেশাকারীকে নামাজের কথা বলি, সুন্নতে ভরা ইজতেমা দাওয়াত দেই এবং মাদানী কাফেলায় সফরে উৎসাহ দিতে থাকি, তবে দেখতে দেখতেই সমাজে মাদানী পরিবর্তন সাধিত হয়ে যাবে। বিশেষ করে নিজের পরিবারকেও নেকি দাওয়াত দেওয়া এবং তাদেরকে গুনাহ থেকে বাঁচানো উচিত। যেমনিভাবে হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কানজুল ইমান থেকে অনুবাদ, নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের পরিবারকে কিভাবে আগুন থেকে বাঁচাবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদেরকে ওই সকল কাজ করার আদেশ দাও যা আল্লাহ পাকের পছন্দ এবং ওই সকল কাজ থেকে নিষেধ করো যা আল্লাহ পাকের অপছন্দ। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত হাদিসে পাকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28তম পারা সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে যে অংশ তিলাওয়াত করেছেন, এর তাফসিরের পূর্বে একটি ইমান সতেজকারী ঘটনা শ্রবণ করুন। যেমনটি দাওয়াত ইসলামীর মাকতাবুল মদিনায় প্রকাশিত 1012 পৃষ্ঠা সম্বলিত কিতাব জাহান্নাম মে লে জানে ওয়ালে আমাল দ্বিতীয় খণ্ডের 881 পৃষ্ঠায় রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াতে মুবারাকা অবতীর্ণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান্নাসু ওয়াল হিজারা, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সামনে তিলাওয়াত করলেন। তখন এক যুবক বেহুশ হয়ে পড়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে নিজের হাত মুবারক রাখলেন। তখন সে নড়াচড়া করতে লাগল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে যুবক, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সে বলল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝ থেকেও কি, অর্থাৎ আমাদের মধ্য থেকে অন্য কারো এরূপ হয়ে গেলে তবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি আল্লাহ পাকের এই বাণীটি শুনোনি, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, কানজুল ইমান থেকে অনুবাদ, এটা তারই জন্য যে আমার সম্মুখে দাঁড়ানোর ভয় রাখে এবং আমি যে শাস্তির নির্দেশ শুনিয়েছি সেটারও ভয় রাখে, আজাব থেকে কিভাবে বাঁচাবে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে এই আয়াতে মুবারাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার এর আলোকে বলেন, আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে ইবাদত করে, গুনাহ থেকে বিরত থাকে এবং পরিবারকে নেকির নির্দেশনা ও অসৎ কাজ থেকে নিষেধ করে আর তাদেরকে ইলম ও আদব শিক্ষা দেয়। হে ইমানদারগণ, নিজেদেরকে ও নিজের পরিবারকে ওই আগুন থেকে বাঁচাও। পরিবারকে নেকির ব্যাপারে বলো, হযরত মাওলায়ে কায়নাত আলিউল মুর্তাজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত আয়াতে করিমার আলোকে বলেন, নিজেও কল্যাণের বিষয় শিখো আর নিজের পরিবারকেও নেকির বিষয় ও আদব শিখাও। ফতোয়া রাজবিয়া ২৪তম খণ্ডের ৩৭০ পৃষ্ঠা থেকে একটি তথ্যবহুল ফতোয়া সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। ফতোয়াটির লক্ষ্য করুন, প্রশ্ন, প্রাপ্তবয়স্ক সন্তানকে নেকি দাওয়াত দেয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা পিতামাতার উপর ফরজ নাকি ওয়াজিব? উত্তর, যেই কাজের যে শরী মর্যাদা রয়েছে পিতামাতার জন্য সংশোধনের ব্যাপারে শরীভাবে তেমনই নির্দেশ রয়েছে, অর্থাৎ ফরজ কাজে ফরজ, ওয়াজিব কাজে ওয়াজিব, সুন্নত কাজে সুন্নত, মুস্তাহাব কাজে মুস্তাহাব, কিন্তু শর্ত হল যে ক্ষমতা সাপেক্ষে, মঙ্গল কামনার্থে অর্থাৎ নিজের ক্ষমতা অনুযায়ী সংশোধনের কথা বলবে যদি উপকারের আশা থাকে, অন্যথায় কোরআনের নির্দেশ স্পষ্ট যে বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা নিজেদেরই চিন্তা ভাবনা রাখো, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ওই ব্যক্তি যে পথভ্রষ্ট হয়েছে যখন তোমরা সৎ পথে থাকো। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নিজের ও পরিবারের সংশোধনের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে নিজেকে এবং তাদেরকে জাহান্নামের অন্ধকার ও ভীতিকর কালো আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখা উচিত। আল্লাহর শপথ, জাহান্নামের আগুন খুবই ভয়াবহ, তা কোনোভাবেই কেউ সহ্য করতে পারবে না। ফরজ নামাজ, রোজা, যাকাত ও হজ পালনে অলসতা প্রদর্শনকারী, পিতামাতাকে কষ্ট প্রদানকারী, নিজের সন্তানের শরীয়ত ও সুন্নত অনুযায়ী শিক্ষা না দেয়া ব্যক্তিরা, নিজের পুত্রকে দাড়ি রাখতে বাধা প্রদানকারী এবং নিজেও দাড়ি মুন্ডনকারী, দাড়িকে এক মুষ্টি চেয়ে ছোটকারী, মিশ্রিত পণ্য ধোকাবাজির মাধ্যমে গ্রাহককে প্রদানকারী, মিথ্যা বলে পণ্য চালানো ব্যক্তি, চোর, ডাকাত, পকেটমার, টিভি, ভিসিআর ও ইন্টারনেটে সিনেমা নাটকের দর্শকেরা, গান বাজনা শ্রবণকারী, নিজের পরিবারকে এসব সুযোগ প্রদানকারী, নিজের ঘরে সিনেমা দেখার জন্য ডিশ অ্যান্টেনা সংযোজনকারী, মানুষকে সিনেমার লিড ও কেবল প্রদানকারী আর বিভিন্নভাবে গুনাহের পথ সুগমকারীদের জন্য চিন্তার বিষয়, বিশ্বাস করুন, জাহান্নামের অন্ধকারে ডুবে থাকা কালো আগুন সহ্য করা যাবে না। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুনকে হাজার বছর ধরে জ্বালানো হয়েছে, এক পর্যায়ে তা কালো হয়ে গেল, পুনরায় হাজার বছর প্রজ্বলিত করা হল, এক পর্যায়ে তা লাল হয়ে গেল, পুনরায় হাজার বছর প্রজ্বলিত করা হল, এক পর্যায়ে তা সাদা হয়ে গেল, আবারও হাজার বছর পুরানো হল, এক পর্যায়ে তা কালো হয়ে গেল, অতএব এখন তা একেবারে কালো। আল্লাহ শপথ, জাহান্নামের আজাব কেউ সহ্য করতে পারবে না। হযরত ইমাম হাফেজ আবুল কাসিম সুলাইমান তাবারানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃতি করেন, একবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দরবারে হযরত জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, যদি জাহান্নামকে সুয়ের ডগা পরিমাণ খুলে দেয়া হয় তবে পুরো দুনিয়াবাসী সেই গরমে ধ্বংস হয়ে যাবে, যদি জাহান্নামীদের একটি কাপড় জমিন ও আসমানের মধ্যখানে ঝুলিয়ে দেয়া হয় তবে সকল দুনিয়াবাসী মৃত্যু মুখে পতিত হবে। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি জাহান্নামে নিযুক্ত ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা দুনিয়াবাসীদের সামনে প্রকাশিত হয়ে যায় তবে তার আতঙ্কে সকল দুনিয়াবাসী মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসূল বানিয়ে পাঠিয়েছেন, জাহান্নামের শিকলে একটি করা যার আলোচনা কোরআনে কারিমে করা হয়েছে, যদি তা দুনিয়ার পাহাড়ের উপর রেখে দেয়া হয় তবে তা ধূলিসাৎ হয়ে যাবে এবং তাহতা সার অর্থাৎ সাত জমিনের নিচে গিয়ে পৌঁছাবে। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, বাস এতটুকু আলোচনাই যথেষ্ট, এমন যেন না হয় যে আমার অন্তর ফেটে যাবে আর আমি উফাত গ্রহণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে অবলোকন করলেন যে কান্না করছেন। ইরশাদ করলেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, তুমি কেন কাঁদছো? আল্লাহ পাকের দরবারে তো তোমার একটি বিশেষ মর্যাদা রয়েছে। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেনই বা কাঁদব না, এমন যেন না হয় যে আল্লাহ পাকের জ্ঞানে বিদ্যমান অবস্থার পরিবর্তে আমার অন্য কোনো অবস্থা হয়ে যায়। যদি ইবলিসের মতো আমাকেও পরীক্ষায় নিক্ষেপ করা হয়, যদি হারুত ও মারুতের মতো আমাকেও পরীক্ষার শিকার হতে হয়। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতে লাগলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালামও কান্না করতে লাগলেন, উভয়ে কাঁদতে রইলেন। অবশেষে আওয়াজ এলো, হে জিব্রাইল আলাইহিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাদের উভয়কে তার অবাধ্যতা থেকে নিরাপদ করে নিয়েছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দিকে উঠে গেলেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ নিয়ে এলেন। কিছু আনসার সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের পাশ দিয়ে গমন করলেন, যারা হাসছিলেন ও খেলছিলেন। ইরশাদ করলেন, তোমরা হাসছ আর তোমাদের পেছনে রয়েছে জাহান্নাম, যদি তোমরা তা জানতে যা আমি জানি তবে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে এবং তোমরা খাওয়া দাওয়া ছেড়ে দিতে ও পাহাড়ের দিকে চলে যেতে, অনেক কষ্ট সহ্য করে আল্লাহ পাকের ইবাদত করতে। আওয়াজ এলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাকে নিরাশ করবেন না, আমি আপনাকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি আর সংকীর্ণ করার জন্য প্রেরণ করিনি। ব্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সরল পথে চলো ও মধ্যপন্থা অবলম্বন করো। প্রিয় ইসলামী ভাইরা, ভাবুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসুম অর্থাৎ নিষ্পাপ, বরং সৈয়দুল মাসুমিন অর্থাৎ নিষ্পাপদেরও সর্দার হয়েও, এবং হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামও মাসুম, এবং মাসুম ফেরেশতাদের সর্দার হওয়ার পরও জাহান্নামের আজাবের আলোচনায় খোদা ভীতিতে কান্নাকাটি করেন। আর অপরদিকে আমরা গুনাহের পর গুনাহ করেই চলেছি, কিন্তু জাহান্নামের ভয়ানক আলোচনা শুনে না অন্তর কাঁপে আর না আমাদের কলিজা কাঁপে এবং না চোখের পলক ভিছে। আফসোস, জাহান্নামের আজাবের ভয়ানক বর্ণনা শুনেও না আছে আমাদের কোনো পরিবর্তন, না উৎকণ্ঠা, না আছে শঙ্কা, আর না আছে লজ্জাবোধ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন রহিমাহুমুলাল মুমিনের অবস্থা এমন ছিল যে জাহান্নামের আলোচনা শুনে বা জাহান্নামের আজাবের বর্ণনা সম্বলিত কুরআনি আয়াত শুনে বেহুশ হয়ে যেতেন, বরং অনেকের তো প্রাণ চলে যেত। যেমনিভাবে হযরত মনসুর বিন আমামা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হজের সফরের সময় কুফার একটি গলিতে অবস্থান করছিলাম। অন্ধকার রাতে কোনো এক প্রয়োজনে বের হলাম। একটি ঘরের ভেতর থেকে ভাবাবেগপূর্ণ মোনাজাতের কিছু এরূপ আওয়াজ শুনলাম, হে আমার প্রতিপালক, তোমার সম্মান ও তোমার মর্যাদার শপথ, আমি আমার গুনাহে তোমার অবাধ্যতার নিয়ত করিনি, তবে এটা অবশ্যই যে গুনাহ করার সময় তোমার কথা ভুলেও যাইনি। ব্যাস আমার দ্বারা গুনাহ হয়ে গেছে এবং আমার প্রতি তোমার শিথিলতা জনিত গোপনীয়তা আমাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করেছে, আর আমার দুর্ভাগ্য আমাকে গুনাহে সাহায্য করেছে এবং আমি আমার মূর্খতার কারণে গুনাহে লিপ্ত হয়েছি। এবার আমি তোমার দয়ার প্রতি আশা রাখি যে তুমি আমার অপারগতা কবুল করে নিবে। এখন যদি তুমি আমার অপারগতা কবুল না করো আর আমার প্রতি দয়া না করো, তবে হায়, আজাবে আমার বেদনার সীমা থাকবে না। যখন সে চুপ হয়ে গেল তখন আমি 28 পারা সূরা তাহরিমের ষষ্ঠ আয়াতে কারিমা পাঠ করলাম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান্নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ
কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, নিজেদেরকে ও নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর, যার উপর নিয়োজিত রয়েছে কঠোর নির্মম ফেরেশতারা যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা তাদের উপর আদেশ হয় তাই করে। আয়াতে মুবারাকা পাঠ করার পর আমি একটি প্রকট চিৎকার ও কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনলাম এবং এরপর নিস্তব্ধ হয়ে গেল, আর কোন ধরনের নড়াচড়া আওয়াজ অনুভব করলাম না। অতঃপর আমি আমার কাজ সেরে আমার বাসস্থানে ফিরে এলাম। যখন আমি সকালে সেদিকে গেলাম তখন শোকার্ত মানুষের ঢল ছিল আর কান্নার আওয়াজ আসছিল। এমন সময় এক অতিশয় বৃদ্ধাকে দেখলাম যে কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ আমার সন্তানের হত্যাকারীকে প্রতিদান না দিক, কেননা সে আমার সন্তানের নিকট আল্লাহর আজাবের বর্ণনা সম্বলিত আয়াতে কারিমা তিলাবাত করেছে, যার প্রভাব সহ্য করতে না পেরে সে খোদাভীতির কারণে পড়ে গেছে আর মারা গেছে। হযরত মনসুর বিন আমামা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সে রাতে আমি স্বপ্নে এক ব্যক্তিকে দেখলাম যে আমাকে বলছিল, আমি সেই ব্যক্তি যে আপনার মুখে সূরা তাহরিমের ষষ্ঠ আয়াতে কারিমার তিলাওয়াত শুনে খোদাভীতির কারণে মারা গিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? সে উত্তর দিল, আল্লাহ পাক আমার সাথে তেমনই আচরণ করেছেন যা বদরের শহীদদের সাথে করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি কারণে? সে বলল, এ কারণে যে আল্লাহ পাক তাদেরকে কাফেরের তরবারি দ্বারা শহীদ করেছেন আর আমাকে তার প্রেমের তরবারি দ্বারা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আল্লাহ পাকের প্রতি ভীতি প্রদর্শনকারী ভয়কারীদেরও কিরূপ শান হয়ে থাকে। যে আয়াতে কারিমা শুনে খোদাভীতি সম্পন্ন বান্দাটি প্রাণ দিয়ে দিয়েছিল তাতে নিজের পাশাপাশি পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকেরই উচিত নিজেও নেকি করা, গুনাহ থেকে বিরত থাকা এবং পরিবার পরিজনকেও সংশোধন করতে থাকা। হযরত আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত ইলকিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী উদ্ধৃত করেন, আমাদের উপর ফরজ হল যে নিজের সন্তান ও নিজের পরিবারকে দিনে শিক্ষা দেয়া, কল্যাণের বিষয় শেখানো এবং ওই সকল আদব ও দক্ষতার শিক্ষা দেয়া যেগুলো ছাড়া উপায়ই নেই। সদরুশরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সর্বপ্রথম সন্তানকে কুরআনে মাজিদ শিক্ষা দিন ও দিনের প্রয়োজনীয় বিষয়াদি শিখান। নামাজ, রোজা, পবিত্রতা, বেচাকেনা, চুক্তি অর্থাৎ বেচাকেনা এবং পারিশ্রমিক ইত্যাদির লেনদেন এবং অন্যান্য বিষয়ের মাসালা যা দৈনন্দিন প্রয়োজন হয় আর জানা না থাকা অবস্থায় শরীয়ত বিরোধী কাজ করার অপরাধে লিপ্ত হয় তা শিক্ষা দিন। যদি দেখেন সন্তানের জ্ঞানার্জনের প্রতি আগ্রহ রয়েছে ও মেধাবী, তবে ইলমে দ্বীনের খিদমতে চেয়ে বড় আর কি কাজ হতে পারে? আর যদি সামর্থ্য না থাকে তবে সহি আকিদা ও জরুরি মাসাইল শেখানোর পর যে কোনো জায়েজ কাজে লাগানোর স্বাধীনতা রয়েছে। কন্যা সন্তানকেও আকিদা ও জরুরি মাসাইল শেখানোর পর কোনো মহিলাকে দিয়ে সেলাই, বুটিক, বাটিক ইত্যাদি এমন কাজ শিখান যা মহিলাদের প্রায় প্রয়োজন হয় এবং রান্না ও অন্যান্য ঘরোয়া কাজে তাকে শিষ্টাচারী করার চেষ্টা করুন। কেননা শিষ্টাচারী মেয়ে যেভাবে সুন্দর জীবন অতিবাহিত করতে পারে তা অশিষ্টাচারী পারে না। দাওয়াত ইসলামী মাকতাবুল মদিনার প্রকাশিত 1197 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়ত তৃতীয় খণ্ড এর 68 পৃষ্ঠায় রয়েছে। ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুমিনের উপর তার সন্তানকে দানশীলতা ও উদারতার শিক্ষা দেওয়া তেমনই ওয়াজিব যেমন তাওহীদ অর্থাৎ আল্লাহ পাকের একত্ববাদ ও ইমানের শিক্ষা দেওয়া ওয়াজিব। কেননা দানশীলতা ও উদারতা দ্বারা দুনিয়ার ভালোবাসা দূর হয় এবং দুনিয়ার ভালোবাসাই হল সকল গুনাহের মূল। কথিত আছে, এক ধনী ব্যক্তির সন্তান ছিল না, সে এজন্য অনেক চেষ্টা তদবির করেছে কিন্তু সফল হয়নি। কেউ পরামর্শ দিল মক্কা মুকাররমায় গিয়ে মসজিদে হারাম শরীফের ভেতর মাকামে ইব্রাহিমের নিকট দোয়া করো, ইনশা আল্লাহ আপনার কাজ হয়ে যাবে। সে এমনই করল আর আল্লাহ পাক তাকে চাঁদের মতো একটি পুত্র সন্তান দিলেন। সে খুবই আদর যত্নে তার লালন পালন করল। একমাত্র সন্তান প্রয়োজনের অধিক আদর পেল এবং সঠিক শিক্ষা দেয়া হল না, যার কারণে সে বখাটে ও অপব্যয় হয়ে গেল। পিতা অনেক দেরিতেই বুঝতে পারল, সে তার বিগড়ে যাওয়া ছেলেকে টাকা দেয়া বন্ধ করে দিল। এতে সে তার পিতার অবাধ্য হয়ে গেল এবং যেখানে তার পিতা সন্তানের জন্য দোয়া করেছিল যার ফলাফল এই ছিল, সেখানেই অর্থাৎ মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে মাকামে ইব্রাহিমের নিকট ওই অযোগ্য পুত্র তার পিতার মৃত্যুর জন্য দোয়া করতে লাগল যাতে পিতার মৃত্যু হলে উত্তরাধিকার সূত্রে সমস্ত সম্পদ তার হাতে এসে যায়। প্রিয় ইসলামী ভাইরা, যেসব লোক নিঃসন্তানের বেদনায় কাঁদে, তাদের জন্য এই ঘটনায় শিক্ষাই শিক্ষা রয়েছে। আল্লাহ পাকের নিকট শুধু সন্তানের জন্য নয়, সুস্থ সন্তানের জন্য দোয়া করা উচিত। অন্যথায় এমন যেন না হয় যে সন্তান তো হলো কিন্তু খুবই অসুস্থ হলো, বা বিকলাঙ্গ হলো, কিংবা অপারেশনের মাধ্যমে হলো, অথবা আসতেই নিজের মায়ের মৃত্যুর কারণ হলো, যেমনটি বিশেষ করে প্রথম মাতৃত্বেও অনেক মা মারা যায় ইত্যাদি। কখনো এমন হয় যে সন্তান বড় হয়ে বেনামাজি হয়ে যায়, পিতামাতাকে কষ্ট দেয় এবং অসৎ সাহচর্যের কারণে নেশায় অভ্যস্ত হয়ে যায়, কিংবা চোর ডাকাত হয়ে সমাজে উদ্বেগের সৃষ্টি করে, অথবা বদ আকিদার লোকদের সাহচর্যের কারণে বদ মাঝহব হয়ে যায়, এমনকি কখনো কখনো মা'আদাল্লাহ রসুল বিদ্বেষী হয়ে বা স্পষ্ট কুফরি বাক্য বলে কিংবা ইসলাম বিরোধী হয়ে মুরতাদ হয়ে যায়। যাই হোক, কারো দুনিয়ায় আসা আখিরাতের অনেক অনেক এবং অনেক পরীক্ষার সম্মুখীন হওয়ায় এ প্রসঙ্গে দাওয়াত ইসলামী মাকতাবুল মদিনা প্রকাশিত 692 পৃষ্ঠার সম্বলিত কিতাব কুফরিয়া কালেমাতকে বারে মে সওয়াল জবাবের 5 ও 6 পৃষ্ঠায় উল্লেখিত বিষয়টি খুবই শিক্ষণীয়, তা সামান্য পরিবর্তন সহকারে আরজ করছি। হাদিসে মুবারকে উম্মতের আধিক্যের উৎসাহ দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই উম্মতের আধিক্যের কারণে খুশি হবেন এবং অন্যান্য উম্মতের উপর গর্ব করবেন। অতএব সন্তান লাভের প্রত্যাশায় দুনিয়া ও আখিরাতের মঙ্গল অর্জনের জন্য ভালো ভালো নিয়ত করা উচিত। আজ পৃথিবীতে যে নিঃসন্তানরা মন জ্বালান এবং সন্তান লাভের জন্য বিভিন্ন চেষ্টা তদবির করেন, তারা ভালোভাবে ভেবে নিন যে যদি এর মূল উদ্দেশ্য সন্তান, ঘরের সৌন্দর্য ও দুনিয়ার প্রশান্তি হয়, সন্তান লাভের উদ্দেশ্যে আখিরাতের উপকারের কোনো ভালো নিয়ত নেই, তবে এমন নিঃসন্তান লোক অজ্ঞতাবশত যেন কারো পৃথিবীতে জন্ম নেয়া এবং পরবর্তীতে অনেক বড় পরীক্ষা অবতীর্ণ হওয়ারই ইচ্ছা পোষণ করছে। আমার এই কথাটি হয়তো ওই ব্যক্তি বুঝবেন যে স্বয়ং মন্দ, মৃত্যুর ভয়ে ভীত, খোদাভীতি সম্পন্ন এক বুজুর্গ ব্যক্তি হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলীর বাণীর সারমর্ম হল, আমার অনেক বড় বড় নেককার বান্দাদের প্রতিও ঈর্ষা হয় না, যারা কিয়ামতের ভয়াবহতা পর্যবেক্ষণ করবে, আমার শুধু তার প্রতি ঈর্ষা হয় যে কিছুই নয়, অর্থাৎ জন্মই নেয়নি। আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ের আধিক্যের সময় বলেন, আহ, আমার মা যদি আমাকে জন্মই না দিত। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতার কাছে সন্তান যেন কখনো কখনো নিয়ামত হিসাবে সাব্যস্ত হয়, কখনো বিশুদ্ধ ইসলামী শিক্ষার প্রতি পিতামাতার মনোযোগ না দেওয়ার কারণে অনেক বড় অভিশাপ হয়েও যায়। এই বিষয়টি হেলিয়াতুল আউলিয়ায় উল্লেখিত এই ঘটনা দ্বারা বোঝার চেষ্টা করুন। যেমনটি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বর্ণিত আছে, বনি ইসরায়েলে এক আলিম সাহেব ঘরে ইজতিমা করে তাতে বয়ান করতেন। একদিন তার যুবক সন্তান এক সুন্দরী মেয়ের দিকে চোখে ইশারা করল, যা সে আলিম সাহেব দেখে বললেন, হে বৎস, ধৈর্য ধারণ করো। এই কথা বলতেই আলিম সাহেব তার মঞ্চ থেকে অধমুখে নিচে পড়ে গেলেন, এমনকি তার হাড়ের বিভিন্ন জোড়া ভেঙে গেল, তার স্ত্রীর গর্ভপাত হয়ে গেল আর তার সন্তান যুদ্ধে মারা গেল। আল্লাহ পাক ওই যুগের নবী আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, অমুক আলিমকে জানাও যে আমি তার বংশ থেকে কখনো সিদ্দিক জন্ম দিব না। আমার জন্য কি শুধু এতটুকুই অসন্তুষ্ট হওয়ার ছিল যে হে বৎস, ধৈর্য ধারণ করো? উদ্দেশ্য হল নিজের ছেলের প্রতি কঠোরতা কেন করল না, আর তাকে এই অপকর্ম থেকে ভালোভাবে বিরত কেন করল না? এই বর্ণনায় সিদ্দিকের উল্লেখ রয়েছে। আউলিয়ায়ে কিরামের সর্বোচ্চ পদকে সিদ্দিক বলা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের গাউসে আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সিদ্দিক ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, সন্তানের এমন প্রশিক্ষণ করা উচিত যেন সে শিশুকাল থেকে ভালোকে পছন্দ করে এবং মন্দের প্রতি বিরক্ত থাকে। যদি এমন করা না হয়, তবে হতে পারে সন্তান বিপদগামী হয়ে যাবে এবং বড় হয়ে কিছু একটা করে বসে। যেমন কথিত আছে, এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হলো, মামলা হলো, তাতে ডাকাতি ও খুন খারাপির বিভিন্ন অপরাধ প্রমাণ হলো, যার কারণে তাকে ফাঁসির শাস্তি শোনানো হলো। যখন ফাঁসির সময় ঘনিয়ে এলো, তখন তাকে তার সর্বশেষ ইচ্ছার ব্যাপারে জানতে চাওয়া হলো। সে তার মায়ের সাথে সাক্ষাতের ইচ্ছা পোষণ করল, অতএব তার মাকে ডাকা হলো। যখনই সে তার মাকে দেখল, হঠাৎ তার উপর আক্রমণ করল ও মারামারি শুরু করে দিল। কর্তব্যরত আমলারা কোনোভাবে আহত মাকে নিষ্ঠুর ছেলের কবল থেকে ছাড়িয়ে নিল। যখন সেই ডাকাতকে এমন অন্যায় আচরণের কারণ জিজ্ঞাসা করা হলো, তখন সে বলল, আমাকে ফাঁসির দড়ি পর্যন্ত এই মাই পাঠিয়েছে। মূল কাহিনী হলো, আমি শৈশবে অবুঝ অবস্থায় স্কুলের এক শিক্ষার্থীর পেন্সিল চুরি করে বাড়ি এনে আমার মাকে দেখাই। তার উচিত ছিল যে আমাকে এই মন্দ কাজের প্রতি ঘৃণা করা শিখানো, কিন্তু তিনি শুধু মুচকি হেসে চুপ হয়ে রইলেন। তখন আমার বুদ্ধি বা আর কি ছিল, আমি মনে করলাম যে আমি হয়তো অনেক ভালো কাজ করে ফেলেছি। অতএব আমি উৎসাহিত হলাম এবং আমি আরো পেন্সিল ও খাতা চুরি করতে লাগলাম। যখন বড় হলাম তখন চুরির অভ্যাস আরো পাকাপোক্ত হয়ে গিয়েছিল এবং সাহস আরো বেড়ে গেল। সুতরাং আমি ডাকাতি করা শুরু করলাম। সেই লুটতরাজের সময় কয়েকটি খুনও করে বসলাম আর খুবই ভয়ঙ্কর ডাকাত হয়ে গেলাম। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়ে আজ আমার এই অযোগ্য মায়ের ভুল শিকার ফলে কিছুক্ষণ পরে আমার গলায় ফাঁসির দড়ি পরিধান করব। প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন তো শৈশবের ভুল শিক্ষা কিরূপ পরিণতি নিয়ে এলো। হয়তো কেউ মনে করতে পারে যে আমরা আমাদের সন্তানকে চোর বানাই নাকি। ঠিক আছে, সকল পিতামাতা প্রচলিত চুরি অর্থাৎ রীতিমতো অন্যের সম্পদ চুরি করার শিক্ষা দেয় না, কিন্তু শুধু চুরিকেই তো মন্দ বলে না, আরো তো অসংখ্য মন্দ কাজ রয়েছে যা অনেক পিতামাতা আজকাল তাদের সন্তানকে শিখাচ্ছে। যেমন মিথ্যা বলে, প্রতারণা করে, ওজন কম দিয়ে পণ্য বিক্রি করা ইত্যাদি, সুদি লেনদেন, নষ্ট পণ্যকে ভালো বলে বিক্রি করার কৌশল শিখানো, বা পুত্র সন্তানকে দাঁড়িয়ে রাখতে বা কন্যা সন্তানকে শরীর পর্দা করতে বাধা দেয়া কি গুনাহ নয়? এরূপ যারা করে তাদের কি সমাজের ভদ্রচোর বা অভিজাত ডাকাত বলা যাবে না? এই দুনিয়ায় সম্মানিত বলে মনে হওয়ারা কি আখিরাতেও সম্মান পাওয়ার আশায় বুক বেঁধে আছে? আল্লাহর শপথ, ওই ডাকাতের হওয়া ফাঁসির দুনিয়াবী কষ্ট এবং ওই মায়ের পাওয়া মুহূর্ত পরিমাণ কষ্টের তুলনায় সন্তানকে গুনাহের শিক্ষা প্রদানকারীদের হওয়া আজাবের কোটি ভাগের এক ভাগ, কোটি কোটি গুণের চেয়েও বেশি ও কঠিন এবং কঠোরতম হবে। আল আমান ওয়াল হাফিজ, আমাদের বর্তমান সমাজের একটি আশ্চর্যজনক হৃদয় বিদারক ঘটনা শুনুন এবং আফসোস করুন যে পিতামাতার পক্ষ থেকে সুন্নতে ভরা প্রশিক্ষণ না পাওয়া অবস্থায় সন্তান কি ধরনের অভাবনীয় কর্মকাণ্ড করে থাকে। যেমনি ভাবে হায়দ্রাবাদ শহরের এক ইসলামী ভাইয়ের বর্ণনা সারাংশ হল, 2001 সালে আমাদের এলাকা অনেক বড় এক শিল্পপতির মৃত্যু হল। মানুষ তার সুরম্য বাংলোয় জড়ো ছিল, এমন সময় তার 19 বছরের ছেলে যেখানে একটি মডার্ন স্কুলে পড়ত সে কোথায় যাওয়ার জন্য তড়িঘড়ি করে বের হল। কেউ তড়িঘড়ি করার কারণ জিজ্ঞাসা করলে সে বলতে লাগল, আমার আব্বা আমাকে খুবই ভালোবাসত, তাই আমি ভাবলাম যে শেষ সময়ে নিজের হাতে তার কিছু সেবা করব, তাই তার মৃতদেহ পোড়ানোর জন্য আমি নিজেই কাঠ নিয়ে আসব। একথা শুনে লোকজন হতবাক হয়ে গেল যে তার পিতা তো মুসলমান ছিল, তবে তাকে পোড়ানোর জন্য কাঠ কেন আনতে হচ্ছে। ভাবনার এক পর্যায়ে বুঝতে পারল যে এই হতভাগা অমুসলিমদের সিনেমায় লাশ পোড়ানোর দৃশ্য দেখেছে, তাই তার মনে এই বিষয়টি গেঁথে গেছে যে কেউ মারা গেলে তাকে পোড়াতে হয়। এই সিনেমা প্রেমিক জানেই না যে মুসলমানকে পোড়ানো হয় না, দাফন করা হয়। যাই হোক, তার মরহুম পিতাকে দাফন করা হল। যখন সিনেমার এই ভয়াবহ নেতিবাচক প্রভাবের এই ঘটনা সে এলাকার লোকেরা জানল, তখন তারা অনেক বড় শিক্ষা পেল। অনেক যুবক উদ্বুদ্ধ হয়ে কেবল লাইন কেটে দিল। কিছুদিন পর্যন্ত এই অবস্থায় চলল, কিন্তু ধীরে ধীরে নফস ও শয়তান আবার সবল হল এবং কেবল লাইন পুনরায় লাগিয়ে নিল। সরওয়ারে দি লিজে আপনে না তোয়ানো কি খবর, নফস ও শয়তান সৈয়দা কব তক দবাতে যায়েঙ্গে। কালামে রেজার ব্যাখ্যা, আমার প্রিয় আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই পংক্তির অর্থ হল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুর্বল গোলামদের গুনাহ থেকে নিরাপত্তা দান করুন। হে আকা, আমরা গুনাহের রোগ থেকে কখন মুক্তি পাব? এই নফস ও শয়তান কতদিন পর্যন্ত গুনাহে ফাঁসিয়ে রাখবে? নফস ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার একটি উত্তম পদ্ধতি হল কোন কামিল পীরের মরিদ হয়ে যাওয়া। কেননা যখন তার শর্তাবলী সম্পন্ন পীরের উপর নফস ও শয়তানের আক্রমণ চলবে না, তখন তার বরকতে তার মরিদদেরও নিরাপত্তার মাধ্যম হয়ে যাবে। এই শায়রীকে এক ব্যক্তি কত সুন্দরী বলেছেন, নিজের হাত কোনো কামিল পীরের হাতে দিয়ে নফসের হাত ভেঙে দাও, যাতে তোমার ফানাইয়াতের মর্যাদা অর্জিত হয়। প্রিয় ইসলামী ভাইরা, এই অদ্ভুত ঘটনায় শিক্ষাই শিক্ষা বিদ্যমান। যদিও বা আপনি আজ জীবিত আছেন, কিন্তু কাল অবশ্যই মরতে হবে। যদি আপনি আপনার সন্তানকে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা দেন, সম্পদ উপার্জন শিখান, শুধু গান বাজনা শোনান, একের পর এক সিনেমা দেখান, দিনই শিক্ষা না দেন বা না শিখান, মসজিদের পথ না দেখান, তার অন্তরে রাসুলের ভালোবাসার প্রদীপ না জ্বালান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শন প্রিয় মোবারক দাড়ি তার মুখে সাজাতে না দেন, বরং ঠিকই ফ্যাশনের জ্ঞান দেন, তবে মনে রাখবেন না সে আপনার জানাজা পড়তে পারবে আর না সে আপনার জন্য ইসালে সওয়াব করতে পারবে, অথচ মৃত্যুর পর ইসালে সওয়াবের আপনারই অনেক বেশি প্রয়োজন হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তির অবস্থা কবরে ডুবন্ত মানুষের ন্যায় হবে, সে অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে যে যেন তার নিকট পৌঁছে, আর যখন কারো দোয়া তার নিকট পৌঁছে তখন তার নিকট তার দুনিয়া ও এতে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম হয়ে থাকে। আল্লাহ পাক কবরবাসীকে তাদের জীবিত আত্মীয়ের পক্ষ থেকে উপহার স্বরূপ দেয়া সওয়াব পাহাড়ের সমান করে দান করে থাকেন। জীবিতদের উপহার হল মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।